ক্লাস 12-কে এখন পড়াবো সমরেশ বসুর লেখা আদাব গল্প। মনে আছে তো, আদাব গল্পটাই সমরেশ বসুর লেখা প্রথম ছোট গল্প। আমি আগে দুটো দিনে কিছুটা পড়িয়েছি, তারপর থেকে আজকে পড়াবো। একটু সূত্রটা আগে কি পড়িয়েছিলাম অল্প কথায় বলে নিই, তারপরে বাকি অংশটা পড়াবো। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে গল্পটা লেখা, এর পটভূমি সেইটাই এবং ঢাকা শহরে ঘটনাটার ঘটেছিল। গল্পটা লেখা হয়েছিল 1946 সালে, সেই সময়ে তার 1 বছর পরে ভারত স্বাধীন হয়। ভারত স্বাধীনের সঙ্গে সঙ্গে ভারত দুটো ভাগে ভাগ হয়, ভারত এবং পাকিস্তান। সেই সেই সময় সেই স্বাধীনতা আমরা পেলাম বটে, কিন্তু আমরা সম্মুখীন হয়েছিলাম একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার সামনে। সেটা ইতিহাসে আমাদের বাঙালিদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বড় লজ্জাজনক একটা অধ্যায়। যাই হোক, এইটাকে অবলম্বন করে, পটভূমি করে সমরেশ বসু গল্পটা লিখেছেন। এগুলো আমি আলোচনা করেছি। ঢাকা শহরের সেদিনকার রাতের পরিবেশ, পরিস্থিতির আগে বর্ণনা দিলে, ভয়াবহ পরিস্থিতি। তার মধ্যে একটা গলির, দুটো গলির মিলনস্থল থেকে বা সেই গলির মাঝখান থেকে দুটো লোক বেরিয়ে এলো। এই দুটো লোকই কিন্তু গল্পের মুখ্য চরিত্র। একজন সুতা মজুর, সে হিন্দু, আর একজন নাওয়ের মাঝি, নৌকার মাঝি, সে মুসলমান। প্রথমে প্রত্যেকে দুজন দুজনকে দেখে ভীষণ আতঙ্কগ্রস্ত, ভীত, কারণ ওই রকম একটা পরিস্থিতির মধ্যে, ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, ওই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দুজনাই ভাবছে যে আমার সামনের লোকটা হিন্দু না মুসলমান। এটাই প্রথম প্রশ্ন ওদের মধ্যে জেগে উঠেছিল। যদি নিজের ধর্মের হয় তাহলে হয়তো বাঁচতে পারে, কিংবা বিপরীত ধর্মের হলে, একজন হিন্দু একজন মুসলমান হলে যে কেউ যার তার দ্বারা আক্রান্ত হতে পারে। এই রকম ভয় নিয়ে কিছুক্ষণ কাটে, তারপরে প্রথম প্রশ্ন জাগে, কে হিন্দু কে মুসলমান? কিন্তু এই প্রশ্নের জবাব কেউ দেয় না। তারপরে অন্য পরিচয় আসে, তাদের কাজের পরিচয়। তারা জানায় একজন নায়ের মাঝি, একজন সুতাকলের কর্মী, এবং তাদের মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে তারা পরস্পর পরস্পরের কাছ থেকে একটা ভরসা পায়, একটা বিশ্বাস পায়। এইভাবে আমাদের গল্প এগোতে থাকে। প্রথমে আতঙ্ক, ভয়, দুজনা দুজনকে মনে করছে তারা খুনি, যে কেউ যাকে তাকে খুন করে বা হত্যা করতে পারে, চারিদিকে যা ঘটছে সেদিন রাতে। কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একটা আন্তরিকতার সুর ভেসে আসতে থাকে, অর্থাৎ পরস্পরের নির্ভরস্থল হয়ে ওঠে তারা। এই রকম সময় একটা বিড়ি ধরানোকে কেন্দ্র করে তারা বুঝতে পারে তাদের মধ্যে একজন মুসলমান, একজন হিন্দু। আবার সন্দেহ, আবার ভয়, কিন্তু সেটাও আস্তে আস্তে থিতিয়ে যায়। বোঝা যায় যে তারা কেউ দুজন দুজনকে হত্যা করবার মানসিকতা নিয়ে সেখানে উপস্থিত হয়নি। প্রত্যেকেই শান্তিকামী সাধারণ মানুষ, ঘরে তাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে বা অন্যান্য আত্মীয় স্বজন আছে, এবং তারা শান্তিকামী। তাদের কথাবার্তায় পরে আরও ফুটে উঠবে যে তারা এইরকম দাঙ্গা চায় না, তারা শান্তিতে বাস করতে চায়। তারাও অবাক হয়ে গিয়েছে যে দুদিন আগে যারা একসঙ্গে গল্প করেছে, হাটে বাজারে মেলামেশা করেছে, আর মুহূর্তের মধ্যে তারা এই রকম হানাহানি, কাটাকাটি, মারামারিতে লিপ্ত হয়ে গেল, এটা তাদেরও প্রশ্ন। এই রকম অবস্থায় আমরা পড়েছিলাম এতটুকু। যেটা আজ যেখান থেকে পড়বো, 63 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ থেকে পড়ব। তার আগের অনুচ্ছেদটা ধরিয়ে দিই। তখন দুজনের মধ্যেই কথোপকথন হচ্ছে, আলাপচারিতা হচ্ছে। তারা এই দাঙ্গা বা এই সাম্প্রদায়িক মারামারি নিয়ে তারা আলোচনা করছে। তা মাঝির আগের অনুচ্ছেদে মাঝি বলে উঠল যে আমি এত সব বুঝি না, আমার জিজ্ঞাস্য হচ্ছে যে এই মারামারি করে হবেটা কি। তাতে হিন্দুর কিছু লোক মরবে, মুসলমানের কিছু লোক মরবে, সাধারণ নিরীহ অসহায় মানুষজন মারা যাবে, দেশের কি কোনো তাতে উপকার হবে, মানুষের কি কোনো উপকার হবে? সেদিন আমি বলেছিলাম এরা দেশের জন্যে চিন্তা করে, মানুষের জন্যে চিন্তা করে, কিন্তু যে নেতারা আমাদের নিয়ন্ত্রণ করছে, আমাদের চালাচ্ছে, যারা উপরতলায় বসে আছে, তারা কিন্তু এসব ভাবে না, দেশের কথাও ভাবে না, মানুষের কথাও ভাবে না, সমাজের কথাও ভাবে না। তারা পায়ের ওপর পা দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে কিছু মানুষকে খেপিয়ে তোলে এবং তারা এরকম খুনোখুনিতে লিপ্ত হয়। এরপরে মাঝির এই রকম কথার বা এইরকম প্রশ্নের ভিত্তিতে তখন সুতা মজুর বলছে, এখান থেকে আমাদের পড়া শুরু, আরে আমিও তো এই কথাই কই, আমিও তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখাচ্ছে, তুমি মরবা আমি মরি, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব, পোলা মাইয়া মানে ছেলে মেয়েরা। এবার সুতা মজুর তার একটা দুঃখের কাহিনী বলছে, তারপরে মাঝিও তার দুঃখের কাহিনী বলবে। এই তো এই গেল শনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা সার টুকরা কইরা মারল, গত বছরের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তার ভগ্নিপতি তার বোনের স্বামীকে, সুতামজুর যেহেতু হিন্দু, মুসলমানেরা চার কেটে চার টুকরো করে মেরেছে, তাতে কি হলো, ফলে বইন হইল বিধবা, বইন মানে বোন, তার স্বামী মারা গিয়ে বিধবা হলো, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর, খই আর কি সাধে, নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালাই মরতে মরলাম আমরাই, নেতারা পায়ের উপর পা তুলে সাততলার মানে ঠান্ডা ঘরে বসে ওরা হুকুম দিল, কিছু মানুষকে খেপিয়ে তুললো, আর এই সাধারণ নিরীহ সুতা মজুর বা মাঝির মতো সাধারণ কিছু নিরীহ হিন্দু মুসলমান তারা মারা পড়ল। তখন মাঝি বলছে, মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়িটা লাগে কেম্বাই, কুকুরে কুকুরে যেমন মারামারি লড়াই করে, একটা ডাস্টবিনে খাদ্যের জন্যে কয়েকটা কুকুর মারামারি করছে, তাদের খিদে মেটাতে হবে, নেতারা এই রকম নিজেদের স্বার্থটাকে মেটাতে হবে, সেই জন্যে কিছু মানুষকে খেপিয়ে তুলে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। মাঝি তখন এই কথা বলে নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটো জড়িয়ে ধরে, নিষ্ফল ক্রোধ, ফলহীন রাগ, এই যে একটা রাগের চোটে এই এই রাগটা, এই দাঙ্গার ওপর নির্ভর করে মাঝির রাগ, মাঝি এই দাঙ্গা চাই না, এই হিন্দু মুসলমানে মারামারি খেয়েও খেয়ে চাই না, সে একটা সম্প্রীতি চায়, হিন্দু মুসলমানের মিলন চায়, বন্ধুত্ব চায়, কিন্তু সেই নেতাদের ওপর রাগ করে যখন সুতা মজুর সেই নেতাদের কথা বলে দিল, তখন একটা নিষ্ফল ক্রোধ, আমরাও সেই কুকুরের মতো খেপে উঠেছি বলে মাঝি নিষ্ফল ক্রোধ শুধু শুধু রেগে উঠল, সে কিছু করতে পারবে না, নিষ্ফল, তার রাগের কোনো মূল্য নেই, রাগ করে সে কিচ্ছু করতে পারবে না। কিন্তু রাগটা তার মনের মধ্যে জেগে উঠল এই দাঙ্গার দাঙ্গার জন্য, এই দাঙ্গার উপরেই তার রাগ, এই সাম্প্রদায়িক বিচ্ছেদ, সাম্প্রদায়িক বিদ্বেষ, হিংসা হিংসি, এর উপরেই তার রাগ। সেই জন্যে সে রাগের চোটে নিজের হাঁটু দুটো জড়িয়ে ধরল। তখন তার কথায় সাই দিয়ে সমর্থন করে সুতামজুর বলল, তখন মাঝি এই যে ড্যাশগুলো আছে, আগে বলেছিলাম বোধ হয়, এই ড্যাশগুলো কিন্তু যতবার চেঞ্জ হবে তখন যে কথা বলছে সেই চরিত্রগুলো পাল্টে যাবে, এটা মনে রাখতে হবে। তখন মাঝি বলছে, এবার তার একটা দুঃখের কথা শোনাচ্ছে, আমাকো কথা ভাবে কেডা, এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সমুন্দি, দানা মানে খাবার, খাবারের দানা, সুমন্দি একটা গালিগালাজ মতো হিসেবেই ব্যবহার করা হয়, শালা, আমরা এমনি জানি সুমন্দি একটা সম্বন্ধী, স্ত্রীর ভাই হচ্ছে স্ত্রীর স্বামীর শালা, কথাটাকে আমরা গালিগালাজ হিসেবে ব্যবহার করি। আমাদের এই যে দাঙ্গা বেঁধে গেল, চারিদিকে সব কাজকর্ম বন্ধ, এখন আমাদের খাবার জুটাবে কোন শালা, ওই নেতারা খাবার জোটাবে, আমাদের পেটে ভাত দেবে? মাঝি তার দুঃখের কথা বলছে, নাউটারে আর নাউটারে কি আর ফিরা পামু, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? মাঝি মুসলমান, তার নৌকা, সেই নৌকাটাই তার জীবিকা ছিল, সেইটাকেই এপার থেকে ওপার, ওপার থেকে এপারে লোকজন মাদ্রাসা করে তার পেট চলত। এখন সেই নাওটাকে হিন্দুরা, সেই নৌকাটাকে, নাও মানে নৌকা, নৌকাটাকে বাদামতলি ওই ঘাটে, বাদামতলি নদীর ওই ঘাটে ডুবিয়ে দিয়েছে, কোন অতলে কোন গভীরে ডুবিয়ে দিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কি করে মাঝির জীবিকা নির্বাহ হবে, সে উপার্জন করবে কি করে? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার সরে কাসারি করতে। একটা ঘটনা বলছে, রূপবাবু নামে কোন এক জমিদার আছে, তার নায়েব মশাই, নায়েব মশাই কাদের বলে, পুরো জমিদারিটা যে কন্ট্রোল করে, যার দায়িত্বে থাকে সেই জমিদারি, খাজনা আদায় টাদায় হিসাবপত্র, সমস্ত কর্মচারীকে দেখা, প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে কিনা, অর্থাৎ জমিদারের ম্যানেজার মতো। সেই রূপবাবু জমিদার, রূপবাবু হিন্দু, তার নায়েব মশাইও হিন্দু, হিন্দু হলেও এই মাঝি, এই মুসলমান মাঝির নৌকায় করে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে একবার করে তার নায়ে নৈরা, নৈরা একটা জায়গার নাম, তার চরে কাছারি করতে যেত, অফিস করতে যেত, অফিস অফিসিয়াল বা অফিসের কোনো কাজ টাজ করতে যেত, কাছারি মানে অফিস, অর্থাৎ জমিদারির কোনো কাজে তিনি যেতেন নায়েব মশাই। মাঝি বলছে, বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত পাঁচ, নায়ের কেরায়া দিত পাঁচ, একুনে দশ টাকা, কেরায়া মানে ভাড়া, নৌকার ভাড়া পাঁচ টাকা, এছাড়াও বকশিস উপহার দিত আরো পাঁচ টাকা, দশ টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইতো, হেই বাবু, হেই বাবু, ওই ওই বাবু কে? ওই নায়েব মশাই। খোরাকি মানে খাবারের খরচ, সারা মাসের খাবারের খরচ হয়ে যেত মাঝির ওই দশ টাকায়, সেদিনকার সময়ে, আজকের দিনে নয়। তারপরে আফসোস করে, হতাশা প্রকাশ করে বলছে, আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে, আর কি কোনো হিন্দু কেউ আমার নৌকায় আসবে? এখন তো হিন্দু মুসলমানে একটা হিংসাহিংসিতে মেতে উঠেছে, হিন্দু মুসলমানকে ধ্বংস করছে, মুসলমান হিন্দুকে ধ্বংস করছে। এখন কি কোনো হিন্দু এই মুসলমান মাঝির নৌকায় মুসলমান মাঝিকে বিশ্বাস করে চড়বে? মানুষের সঙ্গে মানুষের, জাতি ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে যে একটা প্রবল বিশ্বাস, বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসা ছিল, সব তো চলে গিয়েছে। তাহলে কি করে মাঝিকে বিশ্বাস করে, মুসলমান মাঝিকে বিশ্বাস করে কোনো হিন্দু বাবু তার নৌকায় চড়বে? সেই আফসোসটাই করছে। সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল, একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, অন্দর মানে ভিতরের দিকে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোকি করে। শঙ্কিত, শঙ্কা মানে ভয়, যে ভয় পায় তাকে শঙ্কিত বলে। দুজনের চোখেই ভয় আবার জেগে উঠল। কি করব? মাঝি মাঝি তাড়াতাড়ি পুঁটলিটা বগল দেওয়া করে। মাঝি বলে উঠল, এবার কি করব, প্রচণ্ড ভয়। কিন্তু ভয়ের মধ্যে এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, পুঁটলিটা সে বগল দেওয়া করে। পুঁটলিটায় কি আছে? পরের দিন ঈদ, ঈদের অনুষ্ঠান, তার স্ত্রীর কাপড় জামা আছে, ছেলে মেয়েদের কাপড় জামা আছে, অর্থাৎ তার পরিবারের সমস্ত খুশিটা, আনন্দটা ওই পুঁটলিটার মধ্যে আছে। সেই পুঁটলিটাকে সে বুকে জড়িয়ে ধরে, চেপে ধরে, নিজের জীবন যায় যাক পুঁটলিটা যেন রক্ষা পায়, এখানে তার পরিবারের খুশি আনন্দ এর মধ্যে আছে। কালকে ঈদের, তাদের হাতে এগুলোকে পৌঁছে দিয়ে তাদের মুখের হাসিটা মাঝি দেখবে, তাদের খুশিটা, তাদের মন খোলা আনন্দ দেখবে। এই তো স্ত্রী পুত্র পরিবার নিয়ে মানুষের একটা সাধারণ জীবন, এটাই তো মানবিকতা, এটাই তো মনুষ্যত্ব, যেখানে স্নেহ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব তাকে থাকে, সেটাই তো মানবিকতা, মনুষ্যত্বের চরম একটা এক্সাম্পল, উদাহরণ, নিদর্শন। তাই নিজের জীবন যায় যাক, এই পুঁটলিটার কিছু হবে না তো, আগে ওইটাকে চেপে ধরে। তখন সুতামজুর বলল, চলো পালাই। কিন্তু যাম কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক চলো, মিছামিছি পুলিশের মায়ের খামু না, ওর ঢ্যাম না গো বিশ্বাস নাই, এ ঢ্যাম না গো, এও এক গালি গালাজ। তখন সুতামজুর বলে, হ ঠিক কথাই কইসো, কোন দিকে যাইবা কও, আইয়া তো পড়লো, গলির ভেতরে বুটের আওয়াজগুলো এগিয়ে আসছে, এইদিকে এইদিকে এসো। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি, মাঝি সেই দিকে যেতে বলল, বলল চলো। কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠিতে পারি তাহলে আর ডর নাই, কোনো গতিকে, গতিকে মানে উপায়, যে কোনো উপায়ে যদি বাদামতলির ঘাটে গিয়ে পৌঁছাতে পারি তাহলে আর ভয় নাই, ডর নাই। কারণ বাদামতলির ঘাটের ওপারেই হচ্ছে মাঝির গ্রাম। মাঝি যে কেউ হোক বাদামতলির ঘাট অবধি গেলেই সে ওপারে পৌঁছে যেতে পারে। সেই ব্যাপারগুলো আমরা আরো পরে আসবো। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল, যতটা পারে জোরে দৌড়াতে, সেই জোরে দৌড়ে তারা ছুটল সেই রাস্তা ধরে, কিন্তু মাথা নিচু করে, মাথা তুললে যদি দূর থেকে দেখা যায়, যদি দূর থেকে দেখতে পায়, সোজা এসে পড়ে একেবারে পাটুয়াটুলি রোডে, ঢাকার কোনো একটা রাস্তার নাম পাটুয়াটুলি, পাটুয়াটুলি রোড। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোই ফুটফুট করছে, রাস্তায় লোকজন নেই, কোনো শব্দ নেই, কোনো মানুষের বা কোনো জীবের চলাফেরা নেই, নিস্তব্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে, থেমে আছে সব। কিন্তু লাইট পোস্টের ইলেকট্রিকের আলো রাস্তা একদম ঝলমল করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো, ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে, খানিকটা এগিয়েছে। এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরে, তাকিয়ে রইল। তখনকার দিনে অনেক পুলিশ মিলিটারি ঘোড়ায় করে ঘুরতো, এখনো ঘোড়ে কলকাতায় গেলে দেখতে পাই, আমরা এখানে দেখি না। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এইদিকেই আসছে, অশ্বারোহী অশ্ব মানে ঘোড়া, তার পিঠের ওপর যে আরোহী আছে অর্থাৎ ঘোড়ায় যে চড়ে আছে সে এইদিকেই আসছে, ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটা রাস্তা আছে সেখানে ম্যাথর বাড়ির ময়লা আবর্জনা টাবর্জনা নিয়ে যায়, ওখানে ভদ্র ওই রাস্তা দিয়ে হয়তো তখন ভদ্রলোকেরা যাতায়াত করতো না, সেই রাস্তায় তারা আত্মগোপন করলো, নিজেদের লুকালো। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। দেশ তখন স্বাধীন হওয়ার মুখে, ইংরেজরা সম্পূর্ণরূপে আমাদের দেশ থেকে তখনও যায়নি, শাসন ব্যবস্থার অনেকখানি তখনও তাদের হাতে, তাদের বুকের মধ্যে অশ্ব ক্ষুরধ্বনি তুলে দিয়ে তারা সেই অশ্বারোহী তাদের সামনে দিয়ে সেই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেল। ঘোড়া যখন চলে তখন তার খুরের একটা আওয়াজ হয়, খটাখট খটাখট, ঠিক তাদের হৃৎপিণ্ড, তাদের পালস বিটটাও তেমনি, তাদের হৃৎপিণ্ডের দপদপ আওয়াজটাও তেমনি যেন খুরের তালের সঙ্গে তাল রেখে বেড়ে গেল। কিসের জন্যে? ভয়ে, আতঙ্কে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। অর্থাৎ এই যে কথাটা বলল যে একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব ক্ষুরধ্বনি তুলে দিয়ে, অর্থাৎ এখানে একটা ভয়ের পরিবেশের সৃষ্টি করলো। অর্থাৎ তারা দুজন যে প্রচণ্ড ভয় পেয়ে গেছে কি এর এই এখনই কিছু একটা হয়ে যেতে পারে যদি সেই অশ্বারোহী তাদেরকে দেখতে পায়, সাহেব অশ্বারোহী তাদেরকে দেখতে পায়, তাহলে একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, যদি ধরে নিয়ে যায় তাহলে কবে যে জেল থেকে ছাড়া পাবে তার নিশ্চয়তা নেই, মাঝির পরিবারের সমস্ত ঈদের উৎসব নষ্ট হয়ে যাবে, আবার যদি মেরেও ফেলে তাহলে তো হয়েই গেল। তাই তাদের হার্টবিট বেড়ে গেল ভয়ঙ্কর একটা আতঙ্কে, তাদের হৃৎপিণ্ডের যে ধুকধুকানি সেটা ভীষণভাবে বেড়ে গেল। এইভাবে তাদের ভয়টাকে লেখক বা গল্পকার আমাদের বলে দিলেন, তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর ধ্বনি তুলে দিল। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরিল, সেই অশ্বারোহী তাদেরকে দেখতে পায়নি, সে চলে গেল। সুতামজুর বলল তারপর, কিনারে কিনারে চলো, সুতামজুর বলে, কিনারে কিনারে মানে রাস্তার ধার দিয়ে দিয়ে চলো, রাস্তার মাঝখানে এলেই দূর থেকে দেখে ফেলার সম্ভাবনা থাকে, কিন্তু রাস্তার ধারে যে সারি দিয়ে বাড়িঘর দূর থাকে তাদের ছায়ার অন্ধকারে যেতে বলল, যাতে কেউ দেখতে থাকে, কারণ রাস্তায় তো লাইট পোস্টের আলো একদম ফুটফুট করছে, একটু আগেই জানলাম। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে গেল তারা, সন্ত্রস্ত মানে ভীত, খুব তাড়াতাড়ি এগিয়ে গেল। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়,
কি হইল? আরে এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এই দিকে দেখো। মাঝির সংকেত মতো, অর্থাৎ মাঝি যেদিকে নির্দেশ করলো ওই দিকে দেখতে, সেই দিকে সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন মানে ঘরের লাগোয়া উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, মানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে বন্দুক দিয়ে নিয়ে, তারা পাহারা দিচ্ছে। এই পাহারা দিতে গিয়ে যেমন একদম স্টিল, একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, প্রায় চোখের পাতায় পড়ে না, এরকমভাবে দাঁড়িয়ে থাকে। আমরা পাহারাদারদের বিভিন্ন সিনেমা টিনেমাতেও দেখেছি, বিভিন্ন জায়গাতেও দেখেছি, সেই রকমভাবে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। ইংরেজ অফিসার তার সে পাইপ খাচ্ছে, পাইপ হচ্ছে আমরা দেখেছি তামাক খাওয়ার একটা ছোট্ট যন্ত্র, একটা স্টিক, একটা কাঠির আগায় একটা পাত্র থাকে ছোট্ট, তার মধ্যে তামাক জ্বালানো হয়। সাহেব সেই রকম পাইপে তামাক সেবন করছে, খাচ্ছে। তার মুখের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী হয়েছে, সেই পাইপের ধোঁয়ার, এবং হাত নেড়ে নেড়ে পুলিশগুলোকে কিছু নির্দেশ দিচ্ছে বা কিছু বলছে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। জিন বলতে বোঝায় ঘোড়ার পিঠের ওপর বসার যে একটা চামড়ার আসন থাকে তাকে জিন বলে, সেইটা ধরে আছে পুলিশ। কিন্তু ঘোড়াটা ভীষণ চঞ্চল, অশান্ত চঞ্চল ঘোড়া, কেবলই পা ঠুকছে। ঘোড়াটা চঞ্চল কেন? সে ছুটতে চায়, ছুটতে চায়, সে দাঁড়াতে চায় না, সেই জন্যে সে একটা তার মধ্যে একটা ছটপটানি, একটা চঞ্চলতা জেগে উঠেছে। সেই চঞ্চলতা প্রকাশ করে সে ক্রমাগত মাটিতে পা ঠুকছে। কিছুক্ষণ আগে যে অশ্বারোহী, যে ঘোড়সওয়ার তাদের সামনে দিয়ে চলে গেল, সেই হয়তো সেই ঘোড়াটাই হয়তো সেইটা, এবং সেই অফিসারটা হয়তো সেই অশ্বারোহীটাই। আজ এই পর্যন্ত পড়ালাম, প্রশ্ন দেব, প্রশ্নগুলো সামনের দিন করবে, আশা করি আগামী দিন গল্পটা আমরা শেষ করতে পারবো।